ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে বলা হয়েছে যে র‍্যাবিট পালনের কিছু বিষয়ে কিছু প্রাথমিক ধারণা প্লাস কিছু মেডিকেশনের বিষয়ে কথা বলার জন্য। বিষয়টা যেটা আমি আপনাদেরকে প্রথমে ইনিশিয়ালি বলতে চাই সেটা হলো যে চিকিৎসা বিষয়ে যে কোনো পরামর্শ দেওয়ার আগে আপনারা যখনই দিবেন, আপনারাও যদি কোনো পরামর্শ দেওয়ার আগে অবশ্যই একজন ভেটের সঙ্গে কথা বলে তারপরে পরামর্শগুলো দিবেন। এটা হলো প্রথম, মানে প্রথম মাথায় এই জিনিসটা সেট আপ করে নিতে হবে যে আমি যে কথাগুলো বলবো সেটা একটা প্রাথমিক ধারণা মাত্র, বাট এরপরে যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ভেটেনারিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটা একটা প্রথম প্রথম থিওরি, এই জিনিসটা মাথায় আমাদের রাখতে হবে যে আমরা প্রথমে যে জিনিসটা মাথা রাখবো যে আমাকে যে কোনো ভেটেনারি যে কোনো অসুস্থতার ব্যাপারে একজন ভ্যাট যে কথা বলবে আমরা সে কথাই প্রচার করবো এবং সে কথার উপরই বেসিস করে চলবো। এটা প্রথম আমাদের মূল শিক্ষা যেটা, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড ইস্যু হলো যে র‍্যাবিটের কি কি প্রবলেম হতে পারে। তো প্রথম যে জিনিসটা আমরা আসি সেটা হলো যে তার ম্যানেজমেন্টাল যে প্রবলেম গুলা হয়, যেমন প্রথমে যদি আমি চিন্তা করি যে আমরা আমরা একটা অ্যাডাল্ট থেকে শুরু করি যে একটা অ্যাডাল্ট র‍্যাবিট মানে একটা বয়স মানে প্রাপ্তবয়স্ক হয় একটা র‍্যাবিট, 6 থেকে 8 মাস বয়সে সে প্রাপ্তবয়স্ক হয়। তো প্রাপ্তবয়স্ক একটা র‍্যাবিটের কি কি প্রবলেম হতে পারে, যেমন তার ঠান্ডা জনিত সমস্যা হতে পারে, তার পায়খানা জনিত সমস্যা হতে পারে, তার শরীরে বিভিন্ন জায়গার মধ্যে মাইটস এর ইনফেস্টেশন হতে পারে, বা কোনো জায়গায় অ্যাপসেস বা ফোড়া যেটাকে আমরা বলি এটা হতে পারে, ঠিক আছে। তার লোম উঠে যেতে পারে, তার তার এই এই যে প্রবলেম গুলা, সে দুর্বল, তার প্যারালাইসিস হইতে পারে, মানে তার নার্ভের কোনো সমস্যার কারণে সে প্যারালাইস হইতে পারে। তো এখন এখানে আসে যে এখানে কিছু ফ্যাক্টর জড়িত, সেটার মধ্যে রয়েছে প্রথমে যে জিনিসটা রয়েছে সেটা হলো ম্যানেজমেন্টাল ফল্ট, যে তার পরিচর্যা বিষয়ক ফল্টের কারণে অনেক রোগ চলে আসে। যেমন আমি যদি ধরি যে সে যদি একটা মানে লোহার খাঁচায় কোনো কিছু না দিয়ে যখন সে পালবে, মানে শক্ত কোনো বোর্ড অথবা পা দেওয়ার জন্য শক্ত কোনো জায়গা বা নরম কোনো জায়গা না দিয়ে সে যখন একবার সরাসরি লোহার খাঁচার উপরে পা দিয়ে বসবাস করার জন্য দিবে, তাহলে যে সমস্যা হতে পারে এখানে ধীরে ধীরে তার পা থাকতে থাকতে ব্যথা তৈরি হতে পারে। তার মানে এই ব্যথাটা তার কোনো রোগের কারণে হয় নাই, এটা হয়েছে কি তার ম্যানেজমেন্টের ফল্টের কারণে। তখন আপনি সাজেশন করতে পারবেন যে আপনার খাঁচাটার ভিতরে আপনি শক্ত কোনো বোর্ড অথবা মনে করেন যে একটা টাওয়াল অথবা চটের কোনো বস্তা দিয়ে দেন, সে পা বসাইতে পারবে সুন্দর করে, তার এই ব্যথাটা চলে যাবে, এখানে কোনো ওষুধের দরকার নেই। সেকেন্ড যে জিনিসটা আসলো, এরকম একটা উদাহরণ দিলাম আমি, সেকেন্ড যে জিনিসটা আসলো সেটা হলো তার ধরেন যে তার রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো ইনফেকশন, মানে তার শ্বাসনালীতে বা তার ফুসফুসে কোনো ধরনের আক্রান্ত হইলো। তো ফুসফুসে যখন আক্রান্ত হয় তখন দেখা যায় তার কি কি সাইন সিমটম দেখা যায়, তখন দেখা যায় যে সে হাঁপাচ্ছে, প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে বা হা করে নিঃশ্বাস নিচ্ছে, অথবা তার নিঃশ্বাস নিতে দেখা যায় পেটটা অনেক বেশি ফুলে যাচ্ছে আর অনেক বেশি চাপা হয়ে যাচ্ছে, তবে নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, তখন বুঝতে হবে তার, অথবা তার নাক দিয়ে কোনো ধরনের তরল পদার্থ অথবা গাঢ় কোনো তরল পদার্থ বের হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ধরনের সমস্যা হচ্ছে। এটা একটি বড় ধরনের সমস্যা, এই সমস্যার ক্ষেত্রে একজন ভেটেনারিয়ানের সঙ্গে কথা বলে তাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। এই সমস্যার সমাধান আপনারা দিতে গেলে অনেক প্রবলেম তৈরি হবে। যখন আপনি এই ধরনের সাইন সিমটম দেখবেন তখন আপনি সরাসরি আমাকে হোক বা আপনার গ্রুপে যে ভেটরা আছে সেই ভেটের সাথে কনসাল্ট করে দিবেন। এরপরে যে জিনিসটা আপনারা পারবেন ভলেন্টিয়ার হিসাবে সেটা হলো যেটা তার ভিটামিন জনিত কিছু সমস্যা তৈরি হয়, যেমন তার যদি শরীরে ক্যালসিয়ামের শর্টেজ থাকে, তার যদি শরীরে জিঙ্কের কোনো শর্টেজ থাকে, তার শরীরে যদি কোনো ধরনের ভিটামিন ই এবং সেলেনিয়ামের শর্টেজ থাকে, তাহলে কি হবে, এ ধরনের শর্টেজ যদি থাকে মাল্টিভিটামিনের শর্টেজ, তাহলে তার লোম পড়ে যাবে, গায়ের মধ্যে কোনো ধরনের কোনো উকুন টুকুন কিছু নাই, তারপরে দেখবে বিভিন্ন জায়গা থেকে লোম পড়ে যাচ্ছে, সে দুর্বল হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া কম করতেছে, দিন দিন সে উইক হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তার ভিটামিনের অভাবের কারণে এগুলা হচ্ছে। তখন আপনি তাকে একটা মাল্টিভিটামিন সাজেস্ট করতে পারেন, যেমন আমরা মানুষের ক্ষেত্রে মানুষের কিছু মাল্টিভিটামিন সাজেস্ট করি, যেমন ফিলওয়েল কিট অথবা পগো, হ্যাঁ হতে পারে, অথবা আপনার হতে পারে আপনার কিছু মাল্টিভিটামিন, ভিটামিন ই হতে পারে, ভিটামিন জিঙ্ক হইতে পারে, এই মেডিসিন গুলো আপনি তাকে ইনিশিয়ালি সাজেস্ট করবেন। তবে এই ব্যাপারে সচেতন থাকবেন যে এই ভিটামিন গুলা সরাসরি না দিয়ে পানির সঙ্গে, অল্প পরিমাণ পানির সঙ্গে মিক্স করে ব্যবহার করতে বলবেন। যেমন একটা ছোট র‍্যাবিটের জন্য 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি ওজনের একটা র‍্যাবিটের জন্য এই ভিটামিনের পরিমাণ হবে সর্বোচ্চ 1 ml পরিমাণ। সর্বোচ্চ 1 ml এর বেশি পরিমাণ কোনোভাবে ভিটামিন কোনো খরগোশকে দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে তার ক্যালসিয়াম, ফসফরাস বা কোনো ভিটামিনের যদি ঘাটতি ঘটে তাহলে আমরা এই মেডিসিন গুলা ব্যবহার করতে পারবো। যেমন কি বললাম, ফিলওয়েল কিটস বললাম, এটা একটা মাল্টিভিটামিন মানুষের, পগো বললাম, এটা একটা মাল্টিভিটামিন মানুষের, অথবা ক্যালসিয়াম সিরাপ আছে, ভেটেনারি সিরাপ, ক্যালপ্লেক্স আছে, এটা আমরা ব্যবহার করতে পারি, অথবা পিএ জিঙ্ক নামে একটি সিরাপ আছে, জিঙ্কের জন্য এই সিরাপটা আমরা ব্যবহার করতে পারি। তবে আবারও বলতেছি, ডোজ 1 ml এর বেশি না, এবং এটা অবশ্যই পানির সঙ্গে দিয়ে ব্যবহার করতে হবে। এটা গেল ভিটামিনের একটা সাপ্লিমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারলাম। এরপরে যে জিনিসটা আসে সেটা হলো যে চুল বা লোম, মানে লোম আরো অনেক কারণে পড়তে পারে। যেমন শরীরে যদি কোনো ধরনের উকুন থাকে, শরীরে যদি মাইটস, মাইটসটা কেমন দেখতে, শরীরে দেখবেন যে খুশকির মতো সাদা সাদা, খরগোশের সবচেয়ে বেশি যে রোগটা হয় সেটা কিন্তু মাইটস। তো মাইটস এর এই রোগটার চিকিৎসার জন্য যেটা সবচেয়ে ভালো কাজ করে সেটা হলো আইভারমেকটিন। কিন্তু এই আইভারমেকটিন সলিউশন আপনারা ওজন পরিমাপ করা ছাড়া কোনো ভাবে দেওয়া যাবে না, মাথায় রাখতে হবে জিনিসগুলা। তাপমাত্রা এবং ওজন জানার পরে আইভারমেকটিন যদি খরগোশের তাপমাত্রা 102 বা 103 এর উপরে থাকে তখন এই আইভারমেকটিন ব্যবহার করা যাবে না, এবং ওজন মেপে দিতে হবে, ওজন মেপে দিতে হবে। যেমন 1 থেকে 1.5 কেজি ওজনের বডি ওয়েটের জন্য একটা খরগোশের জন্য 0.1 ml আইভারমেকটিন যথেষ্ট, এর বেশি আইভারমেকটিন সাবকিউটেনিয়াস চামড়া নিচে ইনজেকশন পুশ করা যাবে না। আচ্ছা, অনেকে সাজেস্ট করেন যে পোরন, পিঠের দাঁড়ার মধ্যে ওই ফোটায় ফোটায় আইভারমেকটিন দেওয়া, এটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস খরগোশ বলেন, কুকুর বলেন, বিড়াল বলেন, সবকিছুর জন্যই। কারণ এরা কিন্তু ঘাড় ঘুরায় তার পিঠের মধ্যে চাটতে পারে জিব্বা দিয়ে, যখন এটা পেটের মধ্যে যাবে তখন দেখাতে এই অ্যানিমেলে টক্সিসিটি হয়ে যাবে আইভারমেকটিনের, এবং সে প্যারালাইসিস হয়ে মারা যাবে। তার মানে আপনার সামান্য একটু ভুলের কারণে কিন্তু অ্যানিমেলটা মারা যেতে পারে। এটা এই জন্য ওনারদেরকে এ বিষয়ে সাবধান করা যে আইভারমেকটিন প্রিপারেশন আমরা দিতে পারি, কিন্তু একজন ভ্যাটের কনসাল্ট ছাড়া বা এই ডোজের আগে বা পিছে কোনোভাবে দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আইভারমেকটিন অবশ্যই ভালো একটি ড্রাগস, অবশ্যই ভালো একটি ঔষধ, কিন্তু এটা ডোজ মেনটেন করে না দিলে এটা নিজেই টক্সিসিটি তৈরি করে, বিষাক্ততা তৈরি করে, আপনার খরগোশকে মেরে ফেলার জন্য যথেষ্ট। সুতরাং এই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আচ্ছা, এটা একটা গেছে। এখন যে বিষয়ে আসি সেটা হলো যে আপনার তার পায়খানার সমস্যা। এখন খরগোশ, খরগোশের যে একটা বিষয় আছে, খরগোশ যখন ঘাস খায় অথবা যখন সে মানে সবজি জাতীয় খাবার খায় পিলের বাদে, তখন অনেক সময় দেখা যায় যে ঘাসের মধ্যে অথবা একটু পোকামাকড় থাকলে অথবা ইনসেকটিসাইড, অনেক সময় যেহেতু বাইরে থেকে আমরা ঘাস কিনে নিয়ে আসি, অনেক সময় না ধুয়ে দিলে এটার ইনসেকটিসাইড এর থাকে, তখন এগুলা তার ডায়রিয়া তৈরি করে, পাতলা পায়খানা হয়। তো এইসব ক্ষেত্রে আপনি ইনিশিয়াল ট্রিটমেন্ট যেটা দিতে পারেন সেটা হলো তাকে স্যালাইন খাওয়াইতে বলা। ওরসালাইন, মানুষের যে ওরসালাইন আছে অথবা ডাবের পানি, সবচেয়ে ভালো ড্রাগ অফ চয়েস ডাবের পানি এবং ওরসালাইন, প্রথম ইনিশিয়ালি তাকে এটা দিতে বলবেন। আমরা যেভাবে মানুষের গোলায় একটা মানে প্যাকেট 1/2 লিটার পানিতে মিক্স করে ওই পানি থেকে তাকে অল্প অল্প পরিমাণ, মানে অথবা 10 ফোঁটা 15 ফোঁটা পরিমাণ আধা ঘন্টা 30 মিনিট পর পরে তাকে দেওয়া প্রয়োজন বোধে। এটা হলো সবচেয়ে প্রথম ভালো এবং উত্তম চিকিৎসা খরগোশের পাতলা পায়খানার জন্য। এরপরে যদি না ভালো হয়, আপনারা ভলেন্টিয়ার হিসেবে যে মেডিসিনটা সাজেস্ট করতে পারবেন সেটা হলো যে অ্যামোডে, মেট্রানিডাজল গ্রুপের ঔষধ, এটাকে আমরা বলি ফ্লাজিল বা মেট্রিল অথবা অ্যামোডে সিরাপ। মানুষের বাচ্চাদের যে সিরাপ পাওয়া যায়, 5 থেকে 7 ফোঁটা সিরাপ 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি ওজনের খরগোশের জন্য 5 থেকে 10 ফোঁটা সিরাপ আমরা ব্যবহার করতে পারি, এর বেশি কোনোভাবে ব্যবহার করা যাবে না। এটা দিনে দুইবার করে, সকালে একবার রাতে একবার, 3 থেকে 5 দিনের বেশি আমরা ব্যবহার করতে পারবো না। এরপরেও যদি না কমে তখন অবশ্যই আপনাকে একজন ব্যক্তির সঙ্গে কথা বলে তার চিকিৎসা নিয়ে তাকে আবার প্রয়োজন মতো চিকিৎসা নিতে হবে। কারণ এরপরে যে বিষয়গুলো থাকবে এটা হলো ব্যাকটেরিওলজিক্যাল বিষয় থাকবে, ভাইরোলজিক্যাল বিষয় থাকবে, যেটা একজন ব্যাগ ভালো বুঝবে, তখন আপনি ব্যাগটার উপর কনসাল্ট করে দিবেন এই বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যে বিষয়টা যে খাবার কিভাবে দিবে, খাবার যখন আসবে তখন পিলেট পিলেট আপনার পিলেট খাবারের পরিমাণটা আপনার 40% বেশি দেওয়া যাবে, সর্বোচ্চ 30% আমাদের সাইন্টিফিক্যালি সাজেস্ট করবে, তো আমরা 40% ধরতে পারি। 40% উপরে মানে টোটাল খাবারের 40% উপরে পিলেট দেওয়া যাবে না, তার মানে 60% খাবার তাকে দিতে হবে গ্রিন গ্রাস, মানে কাঁচা ঘাস, যেটাকে আমরা বলি কাঁচা ঘাস খাবার তাকে দিতে হবে। অনেকে খরগোশকে ভাত খাওয়ায়, অনেকে খরগোশকে মাংস খাওয়ায়, যেটা আনইউজুয়াল খাবার, আমরা কখনোই এই খাবার খরগোশের জন্য সাজেস্ট করবো না, এটা খরগোশের জন্য বিষাক্ত বিষাক্ত বিষাক্ত, এক কথাই সে ভাত খরগোশের খাবার না ভাই, খরগোশের কখনোই খাবার ভাত ছিল না, খরগোশের প্রধান খাবার তাই হলো ঘাস 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 ঘাস, 60% খাবার তার ঘাস হতে হবে, 40% খাবার তার পিলেট দিতে পারেন। এই ঘাসের মধ্যে আপনি মাঝে মধ্যে গাজর, মাঝের মধ্যে সালাদ, মাঝের মধ্যে ফুলকপি পাতাকপি, মাঝের মধ্যে এগুলা আপনি মাঝে মধ্যে দিতে পারেন। তাছাড়া আপনার সবচেয়ে বেশি যে উপকারী সেটা হলো ঘাস, সেটা আপনার অনেক কলমেশা করতে পারে, দুর্বা ঘাস হতে পারে, অথবা এই যে যে ধরনের ঘাস খরগোশ নর্মালি খায় এই ঘাসগুলো আপনি দিতে পারেন। এগুলো আপনি হে হে মানে ড্রাই করে দেওয়া, শুকানো শুকনা, এটা হে হিসাবেও দিতে পারে, কাঁচা ঘাসও দিতে পারে, সবচেয়ে ভালো কাঁচা ঘাস, কাঁচা ঘাস দিলে অবশ্যই ধুয়ে পরে রোদে শুকায় পরিষ্কার করে তারপরে দিবেন, কারণ অনেক সময় কাঁচা ঘাসের মাথায় অনেক সময় নাইট্রেট পয়জনিং থাকে, এই পয়জনিংটাও তার ডায়রিয়া এবং তার জন্য টক্সিসিটি তৈরি করার জন্য দায়ী হতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এখন যে এতক্ষণ যে বিষয়গুলো প্রেকটিসের কথা বললাম, এর মধ্যে থেকে আপনাদের কোন ধরনের কোন প্রশ্ন যদি থাকে আপনারা করেন, এরপরে স্টেজে আমি আবার যাব। বলেন
কারো কোনো প্রশ্ন আছে?
কারো কোনো প্রশ্ন নাই? বৃষ্টি হওয়ার পরে ঘাসের মাথা অল্প একটু বাড়ে, ওই ঘাসের ওই মাথার মধ্যে নাইট্রেট নামক এক ধরনের মানে নাইট্রেট নামক এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ থাকে যেটা তার শরীরের জন্য ক্ষতিকর, তো এই জন্য ঘাসটা যখন আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে একটু রোদে শুকায়ে, একটু অ্যাপেল সিডার ভিনেগারের পানিতে ভিজায় একটু রোদে শুকায়ে, এরপরে যদি তাকে দেন, আপনার খরগোশকে দেন, এটা তার জন্য নিরাপদ নিরাপদ নিরাপদ। কিন্তু যদি সরাসরি এনে একটু ধুয়ে পানিতে ধুয়ে দিয়ে দিলেন, এটাতেও কিন্তু তার টক্সিসিটি হইতে পারে, বিষাক্ততা তৈরি হইতে পারে, তো এই জন্য আপনার এইটা করবেন। আরেকটা হলো হে হে মানে হলো একেবারে শুকনা ঘাস, আপনি নিয়ে আসলে 2-3 দিন রোদে শুকায় এরপরে হেটা দিলেন, এটার মধ্যে যেটা ইয়া হলো এটার মধ্যে আপনার পানির পরিমাণটা কম থাকে এবং এটা ভালো নিরাপদ থাকে। তবে অনেক সময় খরগোশ হেটা খেতে চায় না, যেটার কারণে আমরা বলি যে আপনি একটু কাঁচা ঘাস প্লাস হে মিক্সচার করে দিতে পারেন, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন এই বিষয়ে?
মাইট যদি হয় তাহলে শুরু থেকে কি ট্রিটমেন্ট দিবে? অনেকে বলে যে আপনার মাইটের জায়গায় নারকেল তেল দিয়ে রাখতে।
সর্বোচ্চ 3 বার ব্যবহার করতে পারে চামড়ার নিচে, কোনোভাবেই এই আপনার পোরন যেটাকে বলে ড্রপ ড্রপ দেওয়া এটা কোনোভাবেই দেওয়া যাবে না, আর এই যে নারিকেল তেল দেওয়া বা অন্য কোনো চিকিৎসা এগুলো করা যাবে না। আপনি যেটা করবেন ভায়োডিন দিয়ে ওই জায়গাগুলোকে ভালোভাবে রাবিং করে দেওয়া, যেন ক্লিন হয়ে যায় ভালোভাবে, ময়লা এগুলো মারা যায়, বা ভায়োডিন দেওয়ার মিনিং হলো যেগুলো মারা যাবে, এগুলো গ্রোথ ভালো হবে না ভায়োডিন দেওয়ার কারণে, তো যখন সে মারা যাবে তো এরপরে যখন আইভারমেক্টিনের ডোজটা পড়বে তখন এগুলা আমার ভালোভাবে তাড়াতাড়ি ক্লিয়র হবে, ঠিক আছে। তো এই নারিকেল তেল দেওয়া বা অন্য কোনো অনেকে বলে কেরোসিন তেল দেওয়া, অনেকে নারিকেল তেল, অনেকে অলিভ অয়েল, এগুলো কোনো চিকিৎসা না, চিকিৎসা যেটা বললাম আমি এটাই, এটাই মূল চিকিৎসা। এরপরেও যদি ভালো না হয় তখন অবশ্যই আপনাকে একজন ভেটের সঙ্গে কনসাল্ট করবেন, ভেট আপনাকে তখন সাজেস্ট করে দিবে না ঠিক আছে এটা এভাবে না এভাবে করতে হবে, ঠিক আছে।
আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যালো, হ্যালো,
আমরা শুনতেছি বলেন।
হ্যাঁ, আচ্ছা, খরগোশের অনেক সময় মানে বলে যে খরগোশের গায়ে উকুন হয়েছে কিন্তু তার মাইটস হয় নাই, তো তার এই মাইটস যেহেতু হয় নাই তো তাকে কি মানে এই আইভারমেকটিন ইনজেকশনটা দিতে হবে, নাকি হচ্ছে আইভারমেকটিন যে ড্রপসটা আছে ওইটা যে সাজেশন দেওয়া হয় যে ঘাড়ে এক ফোঁটা দেওয়ার জন্য ওইটা দেওয়া যাবে, ওইটা দেওয়া যাবে খরগোশকে?
আমি আবারও বলতেছি, আইভারমেকটিন ড্রপের কথা ভুলে যান, আজকে থেকে আইভারমেকটিন ড্রপের কথা ভুলে যান, আজকে থেকে আইভারমেকটিন ড্রপের কথা ভুলে যান। কখনোই খরগোশকে আইভারমেকটিন ড্রপ কেউ সাজেস্ট করবেন না, এটা তার জন্য টক্সিসিটি তৈরি করার জন্য যথেষ্ট। কখনোই সাজেস্ট করবে যদি শরীরে উকুন থাকে, এখন আসি শরীরে উকুন থাকলে কি করব, তাই না? এটা প্রশ্ন থাকে সবার। শরীরে উকুন থাকে যেটা আপনি করতে পারেন সেটা হলো যে এটা এটা যদিও আমার সাজেশনের বাইরে, তারপর আমি বলতেছি, সেটা হলো যে অ্যাক্টোনিল নামে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর একটা পাউডার প্রিপারেশন আছে, এটাতে পানি দিয়ে গোলায়া 1 গ্রাম 1 লিটার পানিতে গোলায়া বডি ডিপিং করা, মানে খরগোশের মাথা থেকে মাথা বাদে শরীরের পুরোটা একটা পানির মধ্যে ডুবায়া এরপরে গাটা ভালো করে মুছে রোদের মধ্যে দিয়ে দেওয়া, তাহলে উকুন একটাও থাকবে না, সব উকুন মারা যাবে। এটা হলো প্রাথমিক চিকিৎসা। কিন্তু কোনোভাবে এই যে অ্যাক্টোনিলের পানি কোনোভাবে খরগোশ খাইতে পারবে না, এটা খাইলে খরগোশের জন্য টক্সিসিটি তৈরি করবে, ঠিক আছে? এই জন্য এই ব্যাপারে সচেতন থাকে। উকুনের চিকিৎসা হলো এটাই। এছাড়াও অনেকে বলে ফিব্রোনিল, বাট ফিব্রোনিল খুবই টক্সিক খরগোশের জন্য, খুবই টক্সিক, এটা কোনোভাবে ব্যবহার করা যাবে না, এটা ইন্টারন্যাশনালি এটার রুলস করা আছে, কোনোভাবে এটা ব্যবহার করা যাবে না। সুতরাং উকুন যদি হয় বা মানে ফ্লি যদি হয় বা লাইস যেটাকে বলি আমরা, লাইস যদি হয় তাহলে আপনাকে ওই যে অ্যাক্টোনিলের মধ্যে মানে ডিপিং করা, তার মাথা বাদে পুরো বডি ডিপিং করে তাড়াতাড়ি এটাকে শুকায় ফেলা, ঠিক আছে? এটাকে এটাই হলো ড্রাগ অফ চয়েস, ট্রিটমেন্টের ফ্যাসিলিটিস। কোনোভাবে আমি আবারও বলতেছি, কোনোভাবে আইভারমেকটিন পোরন, আইভারমেকটিন পোরন অথবা যে কোনো স্প্রে উকুনের জন্য বা আপনার ফ্লির জন্য অথবা মাইটস এর জন্য আমরা ব্যবহার করব না, ঠিক আছে? হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ, বলছিলাম যে এরকম একটা খরগোশের মাইস হয়েছিল, তো সেই দিদিটা আমাকে বলেছিল কি করলে সারবে, তো তখন আমি ওই দিদিটাকে সাজেস্ট করেছিলাম ওই লিস্টিন মাউথ ওয়াশ একটু তুলোর মধ্যে ভিজিয়ে ওটা যেখানটায় হয়েছে নাকে বা চোখের ওপরটা একটু ভিজিয়ে মুছিয়ে দিতে, তো মুছিয়ে দেওয়ার পরেই নাকি কমে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই জানার জন্য, ঠিক আছে, থ্যাংক
ইউ। আচ্ছা ভাই, আমার ছিল, হ্যালো,
হ্যাঁ বলেন, শুনতেছি বলেন।
আচ্ছা ভাই, এখানে মানে জানার জন্য যেটা হলো যে আমার খরগোশগুলো প্রচুর পরিমাণে ফুল খায়, ওদের যখন ছেড়া দেই, ঠিক আছে, ওরা নিজেরা ফুল খায়, গাছের ফুলগুলা নিজেরাই খায় এবং পছন্দ করে খেতে, এটা কতটুকু মানে স্বাস্থ্যকর? আর
ফুল খেতে পারে, এটা তো গ্রিন গ্রাসের অন্তর্ভুক্ত, কিন্তু ফুলের মধ্যে অনেক সময় পোকা থাকতে পারে, আবার অনেক ফুল তার শরীরের জন্য টক্সিসিটি তৈরি করতে পারে, তো খেয়াল রাখবেন কোন কোন ফুল সে খাচ্ছে। অনেক সময় কিছু ফুল আছে ওদের জন্য টক্সিসিটি, আবার কিছু ফুলের মধ্যে পোকা থাকে, ওই পোকাও তাদের জন্য শরীরে টক্সিসিটি তৈরি করতে পারে, তো এই জন্য আপনার এগুলো একটু খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে তারপরে খেতে দিবেন, এটা হলো কথা।
আচ্ছা ভাইয়া, আমি আর একটু শেষ করি, যেমন তুলসী পাতা, ঠিক আছে, মানে ঠান্ডাতে আমি মানে আমরা মনে করি যে তুলসী পাতা খেলে তাদের ঠান্ডাটা লাগবে না, এরকম যে ভিটামিন জাতীয় যে সমস্যাগুলো খরগোশের হয়, হওয়ার আগে মানে এরকম কিছু আছে যে ন্যাচারাল এই জিঙ্ক কোর্স বা অমুক পাতা খাইলে হয়তো জিঙ্কের ইয়া ওদের ঘাটতি ওদের
পূরণ হবে? না, আপনার নরমাল খাবার, আমি আবারও বলতেছি কোন রোগের, আমি এটা মাথায় রাখবেন, অনেকে বলে আমি জিঙ্কের কোর্স করাবো, মানে এটা হলো একেবারে মানে এটা কি বলবো, এটা বায়বীয় একটা কথাবার্তা, কোন মেডিসিনের কোর্স করানো এটা এটা কোন ধরনের চিকিৎসা সেবার মধ্যেই পড়ে না। আপনি বলতে চাচ্ছেন যে কোন মেডিসিন আছে কিনা যেটা তাকে বা যে মানে হারবাল কোন মেডিসিন তাকে যে প্রোটেকশন দিবে, না এরকম কোন প্রোটেকশন না। তবে আপনি প্রাথমিক মানে প্রাথমিক ভাবে যেমন তুলসী পাতার রস কিন্তু তার মানে শরীরে একটু কাশি হলে রেসপিরেটরিতে কোনো ইনফেকশন হলে এটার জন্য একটু ভালো কাজ করে, বাট এটা যখন ডোজের বেশি হয়ে যাবে, কারণ একটা বডি ওয়েটের যে দরকার হয়তো বা এক ফোঁটা বা দুই ফোঁটা, কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন এক চামচ, তখন কি হবে আলটিমেটলি, তখন এটা তার শরীরের জন্য একটা বিষাক্ততা তৈরি করবে। এই জন্য হার্বাল যে কোনো মেডিসিন দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। আর যেহেতু আমি হার্বালের ডাক্তার না, আমাকে যদি অ্যালোপ্যাথিক কোনো বিষয়ের উপর প্রশ্ন থাকে সেটা করতে পারেন। ঠিক আছে,
আমি আসলে বিষয়টা বুঝাইতে পারি নাই, ব্যাপারটা হলো এরকম যে মানে মাঝে মধ্যে আমরা কিন্তু অনেক রকম ফল দিয়ে থাকি, কলা গাজর, হ্যাঁ, এগুলা খরগোশের ক্ষেত্রে কোনো ভিটামিন ক্যারি করে কিনা?
আমি তো অবশ্যই ক্যারি করে, আপনি তার খাবার যেটা তার নরমাল ফিড যেটা, এটা তো তার ভিটামিনের জন্য, তার শরীরে তো অবশ্যই ভিটামিনের জন্য দিবেন। আপনি নরমাল যে ফুডটা, আমি বলছি কলা খরগোশের খাবার না, আমি আপনাকে আপনাকে বুঝাইতে পারেন, আপনি হয়তো কথা বুঝেন নাই, কলা ফল এগুলো খরগোশের খাবার না। খরগোশের খাবার 60% হলো গ্রিন গ্রাস, কাঁচা ঘাস, আর বাকি 40% দিবেন হলো পিলেট, তার রেশনাল যে ডায়েটটা, এই দুইটা জিনিস হলো খরগোশের মূল খাবার। এর বাইরে যা কিছু দিবেন, এগুলো অনেকে চকলেট দেয়, অনেকে দুধ দেয়, অনেকে ভাত দেয়, অনেকে মাংস দেয়, অনেকে কাঁচা মরিচ দেয়, এগুলা ভাই খরগোশের খাবার না। আমি আবারও বলতেছি এগুলা খরগোশের খাবার না। আপনি খরগোশের খাবার যেটা আপনি ক্যারট যেটাকে আমরা বলি গাজর, এটা দিতে পারেন, এটা খরগোশের খাবার। আপনি শশা মাঝে মাঝে একটু টমেটো এগুলো দিতে পারেন, এগুলো খরগোশের খাবার ফ্রুটস এর মধ্যে, কিন্তু আপেল খরগোশের খাবার না ভাই, আপেল তো খরগোশের খাবার না, আঙ্গুর খরগোশের খাবার না। এগুলো যখন দিবেন, এগুলো যখন আপনি একদিন দুই দিন অভ্যাস করবেন, অনেকে বলবে যে আমার খরগোশ তো সুস্থ আছে, বাট এটা এটা সুস্থ না, এটা তাকে ধীরে ধীরে অসুস্থতার দিকে নিয়ে যাবে। বুঝাইতে পারছি কিনা আমি?
জি জি জি
এইটা আপনি খরগোশের যেটা মূল খাবার, অনেকে তো অনেকে বিড়ালে দুধ খাওয়ায় মনে করে যে বিড়ালে মনে দুধই খাবার, নো, বিড়ালে খাবার কখনোই দুধ ছিল না, বিড়ালকে কখনোই দুধ খাওয়া মানে বিড়ালের জন্য দুধ দুধ ছিল না, বিড়ালের মায়ের বিড়ালের যে দুধটা, মা যখন বাচ্চা অবস্থায় দুধ, মায়ের দুধ যেটা বিড়ালের জন্য ওইটা ঠিক আছে, কিন্তু এই যে গরুর দুধ বা পাউডার মিল্ক এগুলো কখনো বিড়ালের খাবার ছিল না। তো আমি আমরা আমরা জানার ভুলের কারণে আমরা হয়তো আমাদের খরগোশ গুলাকে বা আমাদের প্রাণী গুলাকে আমরা মানে ভুল খাওয়াই অনেক সময়, আমাদের কাছে ভালো লাগে। আমি বলি, আমার অনেকে বলতে চাইছে,
হ্যালো,
আসার পরে যে আমি আমার খরগোশকে মিষ্টি খাওয়াই, তো আসলে খরগোশের খাবার তো ভাই মিষ্টি না,
তাই না?
তো খরগোশের খাবার তো মিষ্টি না, অনেকে এসে বলেন খরগোশকে মাংস খাওয়ায়, তো খরগোশের খাবার তো মাংস খাওয়ায়, এগুলা আসলে মানুষের আবেগ, অতি আবেগের কারণে মানুষ অনেক কিছু করে তার প্রিয় প্রাণীগুলাকে নিয়ে, বাট এগুলো হলো এক্সপেরিমেন্টাল, এগুলো কখনোই করা উচিত না। আপনার একটা প্রাণী তার যে খাবার রেশনাল ডায়েট তাকে উল্টে দেওয়া উচিত, ঠিক আছে, অন্য কোনো খাবারে তো অভ্যস্ত না করুন।
ঠিক আছে ভাই, ধন্যবাদ।
তারপরে আর কারো কোনো প্রশ্ন এই বিষয়ে?
হ্যালো, আসসালামু আলাইকুম। এবার ওর গায়ে যে খুশকি আছে এমন আমি কোথাও দেখতে পাচ্ছি না, এটা হওয়ার কারণ কি? তো আমার ওই বাড়িটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, তারা আর কি দেখছে এটা ভালো করছে, আমিও যাওয়ার পরে মাঝে মাঝে গিয়ে দেখা করি, তো তখন দেখলাম
সেখান থেকে তারা দেখাইলো।
মানে আমার যে খরগোশ যেটা আছে মানে আমার বানি ওর একটা অ্যাডপ্ট করা হয়েছে, আমি সেখানে বারবার গিয়ে দেখা করে আসি। তো যখন দেখি, দেখলাম ওর শরীরের পিঠের দিকে কিছু অংশ মানে ও পুরো কালো, একদম কারো কালো এরকম টাইপের, কিন্তু কিছু জায়গাটা হলুদ টাইপের, হলদে বা লালচে টাইপের এরকম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর কি কারণ হতে পারে? এর কিন্তু শরীরে যদি আমি চেক করি, আমি কিন্তু খুশকি টাইপের কোনো কিছু দেখতেছি না। এটা হওয়ার কোনো চামড়ার ভিতরে কোনো মাইরস বা খুশকি বা এরকম কোনো কিছু হতে পারে?
আচ্ছা, কোশ্চেনের উত্তরটা আমি দিতেছি, সাদ্দাম ভাই তো মনে ছিল না মাঝখান দিয়ে। যদি কালো র‍্যাবিট হয় আর যদি এই ধরনের সমস্যা হয় যেটা লালচা লালচা হয়ে যেতে পশমটা, এটা একদম মানে নর্মাল, কারণ কালো র‍্যাবিটের এই জিনিসটা হয়। আমারও কয়েকটা কালো র‍্যাবিট আছে, ওগুলার বয়স বাড়ার সাথে সাথে পশমের কালারটা একটু হলদে টাইপ বা একটু লাল টাইপ হয়ে যায়।
এটাকে বলা জেনেটিক মডিফিকেশন, ঠিক আছে, কালার ডিফরমেশন। হ্যাঁ, এটা শুধু শুধু র‍্যাবিটের জন্য না, এটা প্রতিটা প্রাণীরই হতে পারে, এটা প্রতিটা মানুষেরও হয়। অনেক সময় মানুষের দেখবেন যে শরীরের সব জায়গায় কালো লোম, এক জায়গার মধ্যে দেখবেন যে একটু খয়েরি কালারের লোম উঠতেছে, এটা জেনেটিক মডিফিকেশন, ইটস নাথিং এলস। এটা নিয়ে ওয়ারি হওয়ার কোনো সুযোগ না, এটা কোনো ডিজিজ, এটা জেনেটিক মডিফিকেশনের কারণে এই প্রবলেম গুলো হতে পারে।
ওইখান থেকে আর কি পা ভাঁজ করে যে জায়গাটা পরে, মানে আমাদের হাঁটু বলে ওইখানটা হচ্ছে কি, ওর কিছু জায়গাটা চামড়া উঠে গেছে, লাল হয়ে গেছে, মনে হচ্ছে কি হাড়ে আঘাত লাগলে,
যেমন আঘাত লাগে স্কিনের কিছু ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, অথবা ঘষা লাগার কারণে হতে পারে, অথবা মাইটস এর কারণে হতে পারে। এই তিনটা কারণ ছাড়া আর কোনো কারণ নাই, ঠিক আছে? সুতরাং আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আমার শরীরে তো কোনো মাইস নাই, মাইস তো খালি চোখে দেখার কোনো সুযোগ নাই, ইভেন ডাক্তাররাও তো খালি চোখে দেখে বুঝতে পারবে না এটাতে মাইস কিনা। মাইস এর কিছু সাইন আছে, কিন্তু এটার মাইস এর পরীক্ষা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ছাড়া বোঝার কোনো সহজ উপায় নাই। অনেক সময় পায়ের মধ্যে যেটা ছোটের মানে নাকের উপরে হয়, ক্রাস্ট ট্রান্সফরমেশন করে, ওইটা থেকে অনেকে বোঝা যায় যে এটা মাইস, কিন্তু যখন পায়ের মধ্যে মাইস গুলো হয় তখন কিন্তু বোঝা যায় না সহজে, তখন এইখান থেকে স্ক্রিন এর স্ক্র্যাপিং নিয়ে তখন মাইক্রোস্কোপে পরীক্ষা করে দেখতে হয় যে এটা মাইস কিনা। তো আপনি বলতেছেন যে মাইস না, এটা এটা ভুল ধারণা, এটা মাইস এর কারণে হতে পারে। আবার এটা আপনার কিছু মাল্টি ভিটামিন, বিশেষ করে জিঙ্ক, ভিটামিন ই, ভিটামিন সেলেনিয়াম, এগুলার ডেফিসিয়েন্সির কারণেও হতে পারে। এটাকে আর্থেরিওস্ক্লেরোসিস বলা হয়, মানে চামড়া উঠে যাওয়া শরীর থেকে, ঠিক আছে? তো এটা এইটা ট্রিটমেন্ট হলো আপনি যখন জিঙ্ক দিবেন, ভিটামিন ই এবং ভিটামিন সেলেনিয়ামের কোনো প্রিপারেশন দিয়ে দেখবেন যে ভালো হয়ে যাচ্ছে, তাহলে তো বুঝবেন যে এটার কারণে হচ্ছে, অথবা আইভারমেকটিন যদি যেটা বললাম তাহলে বুঝবেন যে মাইলস এর কারণে হয়েছে। এছাড়াও অনেক সময় কিছু জেনেটিক্যাল প্রবলেমের কারণে অনেক সময় এটা হতে পারে। আবার আরেকটা যেটা বললাম যে ঘষা খাওয়ার কারণেও হতে পারে। যদি আপনার এই যে প্রবলেমগুলো যেগুলো আপনি একজন মানে সরাসরি আপনি ইনবক্সে একজন ভ্যাটের সঙ্গে আলোচনা করবেন, এগুলো ক্রিটিক্যাল কেসগুলোর ক্ষেত্রে। আমি আবারও বলতেছি এটা কিন্তু আপনাদের ভলান্টিয়ার ক্লাস, মানে আপনারা পরবর্তীতে গ্রুপগুলোতে গ্রুপে আপনারা নর্মাল যে চিকিৎসা সেবা দরকার হয় এগুলো আপনারা দিবেন। সুতরাং শুধু আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করেন না, সবাই যে প্রবলেম গুলো ফেস করেন ওই প্রবলেম গুলো
আমার জিজ্ঞেস করার কারণ ছিল। একটা আমার বাড়িতে কিছু দেখেছি, আরো কয়েকজনকে আমি দেখলাম গ্রুপে পোস্ট করলো সেম টাইপ প্রবলেম, যার কারণে আমার জিজ্ঞেস করা।
তবে হ্যাঁ, এগুলা ক্রিটিক্যাল, আমি আবারও বলতেছি যেগুলা ক্রিটিক্যাল, যেগুলা বোঝা যায় না, ওগুলা অবশ্যই ভ্যাটের সঙ্গে একটু কনসাল্ট করে নিবেন যে এটা কি কারণে হচ্ছে। হ্যাঁ, যেগুলা ক্রিটিক্যাল মনে হবে, আমি আবারও বলতেছি যেগুলা একেবারে নর্মাল, যেগুলো আপনি দেখে বুঝবেন, আইডেন্টিফাই করতে পারবেন, একেবারে জেনারেল ইস্যু, ওগুলো নিয়ে আপনারা প্রশ্ন করেন আমাকে, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, তাহলে আমার মনে হয় সুন্দর হবে আপনাদের জন্য। আর কারোর কোনো প্রশ্ন বললেন শুনি?
গরু ছাগলকে যেরকম ভুষি দেয় না এরকম টাইপের ভুষির একটু দিচ্ছে, তাদেরকে আমি সরাসরি দেখেছি। জিজ্ঞাসা করার পর আমাকে আনসার করছে যে না সমস্যা হয় না, আমি তো সাইড ইফেক্ট সম্পর্কে জানতে চাচ্ছি।
খরগোশের খাবার যেটা ওটা দিতে হবে, আর বাকি যেগুলো আনুষঙ্গিক আপনারা দিচ্ছে অনেকে বলতেছে সমস্যা হচ্ছে না, বাট এটা তার জন্য সমস্যা তৈরি করবে একটা সময়। ভুষি খরগোশের খাবার না, ভুষি খরগোশের খাবার না, এটা যদি সে ওই যে পিলেট ফিডের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য দিয়ে থাকে, দ্যাটস ওকে, নো প্রবলেম। বাট এটার এটাও 30% এর বেশি দেওয়া যাবে না আপনাকে, বাকি 70% অবশ্যই তাকে গ্রিন গ্রাস, সবুজ ঘাস যেটাকে বলি আমরা বাংলা কথা, সবুজ ঘাস তাকে দিতে হবে। এটা তার ডাইজেস্টিভ ট্র্যাক্টের জন্য এটাই জরুরি দরকার। বাকি আনুষঙ্গিক যত খাবারই দেন, এগুলা কখন কোনোটাই খরগোশের খাবার না। আমি আপনাকে বলি মানুষের খাবার কি, নর্মাল খাবার ভাত মাছ মুরগি ডিম এগুলাই তো। এখন আপনি যদি কন্টিনিউয়াস তাকে যদি বলেন, একটা মানুষকে যদি বলেন আপনি কন্টিনিউয়াস ঘাস খান, কারণ মানুষ তো শাক খায়, আমরা শাক খাচ্ছি না, কিন্তু মানুষকে বলতেছে যে আমি তো ঘাস খাই, আমি ঘাস খাই বেঁচে থাকি। আসলে অনেক লোকজন টেলিভিশনে দেখেন না নিউজে যে খালি ঘাস খায়, অন্য কিছু খাইতে পারে না, ছোট বাচ্চা সে ঘাস খায় বড় সে খালি দুধ খায় আর কিছু খায় না সে, তো এগুলো তো মানে ন্যাচারাল না। এগুলা কি ন্যাচারাল কি বিষয়, এগুলো হলো আনইউজুয়াল বিষয়, এগুলো নিয়ে আমরা আলোচনা না করি, এগুলা আনইউজুয়াল বিষয়। অনেকে অনেক ক্ষেত্রে বলা যে অভ্যস্ততা করে ফেলতে ছোটবেলা থেকে, কিন্তু র্যাবিটের মূল যে খাবার মানুষের মতো, মানুষের মূল খাবার ভাত মাংস ডিম দুধ এগুলাই তো, আপনি এগুলা নিয়ে কথা বলতে হবে আমাকে, ঠিক আছে?
আমি এনে চাচ্ছি পুরোপুরি ডায়েটের মধ্যে রাখতে, এবার আমি এসে কি হুট করে শুধু ঘাস দিলে অত খেতে চায় না, সরাসরি কি ঘাস থেকে ট্রাই করবো নাকি ওইখানে একটু একটু দিয়ে আস্তে আস্তে ডায়েটটা চেঞ্জ করব?
যদি যদি তার অভ্যাস তো করে ফেলে কেউ, এরপরে ঘাসের মিনিমাম, এরপরে ভুষি অল্প একটু, এরপরে ধীরে ধীরে বন্ধ, এভাবে করে তাকে চেঞ্জ করতে হবে। জি আরেকজন যদি কে জানে কি বলতে চাইল।
আমি চেষ্টা করি আর ও বারবার খাটে
বন্ধুত্বের আলোচনা করবে।
আচ্ছা একটা পরবর্তী কোন একটা ক্লাসে যেদিন আমরা সবাই একসাথে হবো সেদিন করেন, এখন শুধুমাত্র যে বিষয়গুলো নিয়ে আলোচনা হইতেছে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করুন।
হ্যালো মিক্সচার করার পরে ওই পানির মধ্যে তার বডিটা ডিপিং করা, মানে গোসলের মতো করে ডিপিং করে সাথে সাথে গাটা মুছে দিয়ে রোদে রেখে দেওয়া, তাহলে ওইটার ইফেক্টের কারণে তার মানে কুকুর গুলো মারা যাবে। আদারওয়াইজ আপনি তাকে ম্যানুয়ালি রিমুভ করতে হবে উপর, কারণ হলো আমি আবারও বলতেছি কেন বলতেছে, অনেকে বলতেছে যে পোড়ন দেওয়া বা মানে অন্যান্য যে নারকেল এগুলা এগুলো হলো বায়বীয় কথাবার্তা, কারণ কি র্যাবিট যখন ঘাড়ে দিবে সে মাথা ইয়ে করে ঘাড়ের মধ্যে ওগুলা লিকিং করবে চাটবে, এগুলা তার শরীরে গিয়ে টক্সিসিটি করে। এবং অনেক কেস আছে, হাজারো কেস আছে যে আইভারমেকটিন দেওয়ার পরে সে প্যারালাইসিস হয়ে গেছে, অনেক হাজার হাজার কেস আছে এরকম প্রশ্ন, মানে কারণ কি, কারণ হচ্ছে ডোজ, কারণ শরীরের ওজন অনুপাতে ওষুধ দিতে হয় ভাইয়া। শরীরের ওজন অনুপাত যদি আইভারমেক্টিন না করে তাহলে তার টক্সিসিটি তৈরি হবে মাস, আইভারমেক্টিন ভালো একটা ওষুধ কিন্তু ওজন নিয়ন্ত্রিত মানে ডোজ না হওয়ার কারণে তার এরকম টক্সিসিটি তৈরি হবে, বুঝে গেছে
সাদ্দাম ভাই?
হ্যাঁ।
আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল সবার পক্ষ থেকে আর কি, এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই ইয়ে আছে, সেটা হলো যে ডিওয়ার্মিং বলতে সাধারণত যা যেটা বুঝে আর কি সবাই, সেটা হলো তো মাইটস হলে ডিওয়ার্মিং করতে হয়, কিন্তু ডিওয়ার্মিং তো বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করেন যে শুধুমাত্র মাইটস না, একটা নির্দিষ্ট টাইম পর পর ডিওয়ার্মিং করা বা বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া। হুম,
এখন যে বিষয়টা আছে যে ডিওয়ার্মিং, এটা আমি আসতাম একটু পরে, তো আমরা আলোচনা তাহলে কন্টিনিউ করছি। ডিওয়ার্মিং, ডিওয়ার্মিং মানে কৃমিনাশক প্রদান করা। তো আইভারমেক্টিন কিন্তু একটা কৃমিনাশক, কিন্তু আইভারমেক্টিন কৃমিনাশক হলো এক্সটারনাল প্যারাসাইটের জন্য, মানে বহির পরজীবী, বাংলা কথা যেটা বলে, মানে শরীরের বাহিরের যে পরজীবী, যেমন উকুন, আঠালি, এই যে মাইস বলতেছেন, এগুলোর জন্য সবচেয়ে ভালো কাজ করে আইভারমেক্টিন। কিন্তু শরীরের ভিতরে মানে পেটের মধ্যে যে কৃমিগুলা থাকে এগুলার জন্য ভালো কাজ করে না আইভারমেক্টিন। কাজ করে, করে না তা বলবো না, কাজ করে কিন্তু ভালো না, মানে অন্যান্য যে কৃমির ওষুধ দিলে যেরকম ভালো কাজ করবে ওরকম ভালো কাজ করে না। তো যে কারণে আমরা সাজেস্ট করি যে আপনার ভালো, আপনি যদি মনে করেন যে লিকুইড কৃমিনাশক দিবেন, সেক্ষেত্রে আপনার ডিলেন্টিন একটা সিরাপ আছে, এটা আপনি ব্যবহার করতে পারেন 3-4 ফোঁটা, 1.5 কেজি একটা খরগোশের জন্য, 1.5 কেজি ওজনের একটি খরগোশের জন্য 3-4 ফোঁটা ডিলেন্টিন সিরাপ দিতে পারেন, এটা কাজ করে। আচ্ছা, এরপরে অ্যালবেন ট্যাবলেট আছে, অ্যালবেন ডিএস, অ্যালবেন্ডাজল, অ্যালবেন্ডাজল গ্রুপের ট্যাবলেট, এটা আপনি দিতে পারবেন 2-5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। তার মানে একটা ট্যাবলেটের 10-12 ভাগের 1 ভাগ 1.5-2 কেজি ওজনের একটি খরগোশের জন্য দিতে পারবেন। কয়বার? একবার সকালে ভরা পেটে, খরগোশে একটু ভরা পেটে দিলে ভালো হয়, কারণ অনেক সময় এটাও ডোজ যদি একটু উল্টাপাল্টা হয় এটাও কিন্তু টক্সিসিটি তৈরি করতে পারে, ভমিশন হতে পারে, মুখ দিয়ে লালার মতো করতে পারে, অথবা সে তার হাঁপানি আসতে পারে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। তো এই জন্য এই ট্যাবলেটটা অনেক সময় অনেকে গুঁড়া করে পানির সাথে মিক্স করে দেয়, এটাও রং কনসেপ্ট, ট্যাবলেট সরাসরি হাঁ করে ধরে খাওয়াই দিবেন, গুড়া করলে কি হয়, এগুলো মুখে তিতা, তো তিতা নিতে পারে না, তখন মুখ দিলে লালা পড়তেছে বা এরকম সমস্যা, এই সমস্যাগুলো তৈরি হবে। তো এই জন্য 10 ভাগ করলেন বা 12 ভাগ করলেন, করে 1 ভাগ হা করে ধরে আস্তে করে গলার ভিতরে ঢুকাই দিবেন, ঠিক আছে, এটা সবচেয়ে ভালো মানে মানে কৃমিনাশক প্রদান। তাহলে এই যে অ্যালবেন্ডাজল অথবা ডিলেন্টিন যেটাকে বললাম, পাইরেন্টাল ফেনয়েড যেটা আছে, এটাই সবচেয়ে ভালো, এই দুইটার মধ্যে সবচেয়ে ভালো কাজ করে। আর বাকি যদি কোনো কিছু দেওয়ার দরকার হয় তখন আপনি একজন ভেটের সাথে কনসাল্ট করে, না এগুলো তো ভালো হচ্ছে না, তখন আপনি একজন ভেটের সাথে কনসাল্ট করে আরো কিছু মডার্ন ওষুধ আছে ওগুলো আমরা ব্যবহার করব। আমি আইভারমেক্টিন কৃমিনাশক এটা বুঝছেন কিনা সবাই, কৃমিনাশকের এটা সবাই বুঝছেন মোটামুটি?
হ্যাঁ,
তারপরে
আমি আরেকবার বলতেছি, আইভারমেক্টিন যেটা সেটা হলো এক্টোপ্যারাসাইটের জন্য, মানে বহি পরজীবীর জন্য ভালো কাজ করে, অন্ত পরজীবীর জন্য অতটা ভালো কাজ করে না। তো এই জন্য আমরা অন্ত পরজীবীর জন্য কৃমিনাশক প্রদান করব, হয় ডিলেন্টিন মানে প্যারেন্টাল ফ্যাময়েড প্রিপারেশন অথবা অ্যালবেন্ডাজল প্রিপারেশন। প্যারেন্টাল ফ্যাময়েড যেটা আছে ডিলেন্টিন সিরাপ মানুষের বাচ্চাদের, এটা যদি দেয় 3-4 ফোঁটা 1 বার 1 দিন সকালবেলা ভরা পেটে, ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিব, গরম আবহাওয়ার মধ্যে কৃমিনাশক দিব না। আর যদি অ্যালবেন্ডাজল ট্যাবলেট দিতে হয় 10-12 ভাগের 1 ভাগ 1.5-2 কেজি ওজনের খরগোশের জন্য 1 বার 1 দিন সকালে ভরা পেটে, বুঝাতে পারছি, সহজ ভাষায় বলে দিলাম।
এটা তো প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ আবার 7 দিন না 14 দিন পরের ওটা থাকবে।
আমি বলি যদি আপনার কন্টিনিউয়াস ট্রিটমেন্ট, এটা আপনার যদি র‍্যাবিট ছোট হয়, যেমন 4 মাস বা 5 মাস বয়সে প্রথম আপনি ডোজ দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি 7 থেকে 10 দিন অথবা 14 দিন পরে একটা ডোজ দিতে পারেন বুস্টার হিসাবে। আর যদি এই র‍্যাবিটের এর আগেও কৃমিনাশক প্রদান করা হয়েছে, এটা তার এমনি নরমাল বুস্টার, তাহলে আর 7 দিন 10 দিনের পরে দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি কিনা? মানে নতুন প্রথম বাচ্চা 4 মাস হয়েছে, তাকে আপনি প্রথম কৃমিনাশক ওষুধ দিবেন, তাহলে 7 থেকে 10 দিন পরে বা 14 দিন পরে আরেকটা বুস্টার দিতে পারেন। আর যদি এটা বয়স্ক খরগোশ হয় যাকে রেগুলার বেসিসে কৃমিনাশক দিচ্ছেন, তার জন্য আর 7 থেকে 10 দিন বা 14 দিন পরে কৃমিনাশক দেওয়ার দরকার নাই, একবার দিলেই হবে।
কারো কোনো প্রশ্ন থাকলে করুন।
আমি একটা খরগোশের কিছুদিন আগে 2-3 মাস আগে মাইক ছিল, ধরা যায় 11 দিন ইউজ করছি, এখন কি আর কোন ধরনের কিছু খাওয়াইতে হবে?
যেহেতু আপনি আগে অনেকদিন আগে দিচ্ছেন, অবশ্যই এটা তার জন্য 5 ডোজ।
আরেকটা কোশ্চেন ছিল আপনার এই আইভার মানে মাইটস এর জন্য যেটা আইভারমেকটিন, এটা ডোসেজ সম্পর্কে যদি
আপনাকে আমি যেটাকে থাম রুল দিছি এটাই মনে রাখেন, এরপরে যদি ডিটেলস এর দরকার হয় তখন আপনি যে ডক্টরের সাথে কনসাল্ট করে নিবেন, ডাক্তার তখন বুঝে দিবে যে হ্যাঁ এটা এই ডোজ হচ্ছে না, এখন এই ডোজে দিতে হবে তাকে। কারণ আইভারমেকটিনের অনেক ট্রিটমেন্ট আছে, অনেক ডোজ মেইনটেইন করতে হয়। আমি আপনাকে একটা প্রাথমিক ধারণা দিলাম, প্রাথমিক চিকিৎসা যেটাকে বলা হয়, আপনাকে প্রাথমিক চিকিৎসাটাই দেওয়া হইলো, এরপরে যদি না কমে তখন আপনি ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। ঠিক আছে,
জি অবশ্যই, ধন্যবাদ।
জি
আচ্ছা ভাইয়া, ডিওয়ার্মিং এর এটা কত মাস পর পর করাতে হবে?
4 থেকে 6 মাস পর পর। আর কারো প্রশ্ন ডিওয়ার্মিং রিলেটেড? আর কারো কোনো প্রশ্ন নেই?
আচ্ছা ভাইয়া, তাহলে
এখানে একটা বিষয় ক্লিয়ার হন আগে একটু, আমি মানে কয়েকদিনও মানে গ্রুপে বলছিলাম, ডিওয়ার্মিং বলতে আপনি কি বুঝাইতে চাইতেছেন সেটা হলো ইম্পর্টেন্ট। এটা কি বাহিরের পরজীবীর জন্য না পেটের পরজীবীর জন্য, এই জায়গাটা বুঝতে হবে। এখন ডিওয়ার্মিং কি আপনি যদি বাহিরের পরজীবীর জন্য হয়, যদি মাইটস হয়েছে, তাহলে সেক্ষেত্রে কত পরে আগে পরের কোনো বিষয় নাই, মাইটস হলে আমাকে করাইতে হবে এটা। এখন ডিওয়ার্মিং বলতে সবাই এটার মধ্যে আসলে প্যাচটা লাগাই দেয় যে মাইটস হয়েছে এখন ডিওয়ার্মিং মানে করবো কিনা, মাইটস হলে আমাকে ডিওয়ার্মিং করতে হবে, মানে বাহিরের পরজীবী আমি মারতেছি সেক্ষেত্রে। আর কিন্তু
নরমাল আবার অনেকে একটা জিনিসের রং কনসেপ্ট যে এই আর কি ডিওয়ার্মিং ভ্যাকসিন, ডিওয়ার্মিং এর টিকা, ডিওয়ার্মিং এর কোনো টিকা নাই ভাই, এটা একবার বাজে কনসেপ্ট, মানে এটা যে কে ছড়াইছে আমি এটা মানে এই লোকের খুঁজতেছি ডিওয়ার্মিং এর ভ্যাকসিন।
এটা এটা ছড়ানোর পিছনে কারণ আছে, মানে অনেক আগ থেকে তো গ্রুপটা 2012 সাল থেকে ওই ডিওয়ার্মিং করান, মানে আমরা যখন ওই মাইটস দেখতাম ঠিক আছে, তখন বলা হতো যে আপনি ওখানে মাইটসের যে মানে আইভারমেকটিনটা এভাবে এই পরিমাণে দেন, তখন এটা ওই তখনই মনে কথাটা এভাবে আস্তে আস্তে এখন এভাবে হয়ে গেছে টিকা বা ভ্যাকসিন। আসলে র‍্যাবিটের টিকা বা ভ্যাকসিন তো আর আইভারমেকটিন না, এটা জাস্ট একটা মেডিসিন,
এটা আমাদের, হ্যাঁ এটা একটা মেডিসিন, এটা একটা মেডিকেশন, এটা ডিওয়ার্মিং এর মানে ডিওয়ার্মিং ডিওয়ার্মিং হিসেবে ডিওয়ার্মার হিসেবে বলতে পারেন, ডিওয়ার্মার একটা, হ্যাঁ এটা কোনো টিকা না। আর র‍্যাবিটের যে টিকাটা দরকার ওই টিকাটা আসলে আমাদের দেশে পাওয়া যায় না, এগুলো বাইরের দেশে অ্যাভেলেবল পাওয়া যায়, আমাদের দেশে আসলে ডিজিজের টিকাটা পাওয়া যায় না, ঠিক আছে, তো আমরা এর জন্য ব্যবহার করি না। এটা ভাইরাল একটা ডিজিজের টিকা, এটা হতে পারে দেশের বাইরে কিছু এখনো জেনারেট হচ্ছে নতুন করে একেবারে নিউলি, তো আমাদের দেশে এগুলো কল্পনা করা একটু দেরিতে করতে হবে আর কি। তো এই যে টিকা, এই বিষয়টা আমাদের অনেক ডাক্তারও আমাদের রং কনসেপ্ট আমি দেখলাম যে হয়তো মানুষের কনসেপ্টকে মোটিভেট করার জন্য তারাও এই ওয়ার্ডটাই ব্যবহার করে যে ডিওয়ার্মিং এর টিকা দেন। এটা একটা বাজে কনসেপ্ট, একটা মানে কি বলবো, এটা একটা রং ধারণা, মানে খারাপ একটা ধারণা। ডিওয়ার্মিং এর কোনো টিকা হয় না, ডিওয়ার্মিং এর মেডিকেশন হয়, মেডিসিন হয়, ঔষধ। তো আপনি ঔষধ হিসাবে ইনজেক্টেবলটা যেটা বললাম, আইভারমেকটিন ইনজেক্টেবল ফর্মে, আইভারমেকটিন কিন্তু ওরাল ফর্মেও আছে, মানে মুখে খাওয়ার ওষুধও কিন্তু আছে আইভারমেকটিন। সুতরাং আইভারমেকটিন যখন আপনি মুখে খাবার দিবেন, এটা কিন্তু ইন্টারনাল প্যারাসিটের জন্য এটাও খুব ভালো কাজ করবে, কিন্তু এইটা দিতে হবে ডাক্তার বুঝে দিবে কখন প্রয়োজন এই জিনিসটা। আপনার একটা কেজ আছে, ওই কেজের উপর ডিপেন্ড করে ডাক্তার ইয়েটা দিবে। তো আপনাদের যেটাকে বললাম এটা হলো একটা প্রাথমিক ধারণা, আপনাদের আমি চাহিদ ভাই যেটা আমাকে ধারণা দিয়েছে যে আমরা একটা প্রাথমিক চিকিৎসা সেবা দিতে চাই, সেটার জন্য আমাদের যে যে ট্রিটমেন্ট দরকার ওগুলো আমি বলতেছি। কিন্তু ডিপ ট্রিটমেন্ট তো আসলে অনেক অনেক বড়, এই যে একজন ভেট ছাড়া আর ডিপ ট্রিটমেন্ট কেউ করতে পারবে না। আমি যতই আপনাকে বুঝাই, আপনি 5 বছর আমি যে পড়াশোনা করছি সেটা আপনাকে একদিনে বুঝাইতে পারবো না, আপনাকে ভেটেরিনারি সায়েন্স পড়লে তখন আপনি বুঝতে পারবেন যে ডিপ কাকে বলতেছি। তো এতটুকুই ডিওয়ার্মিং এর ধারণা দিলাম, এরপরে যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন আমার সাথে পার্সোনালি ইনবক্সে আলোচনা করে নেবেন আর কি।
আচ্ছা আজকে তো আমাদের মোটামুটি টাইমটা শেষ, প্রায় অলরেডি অনেকটুকু টাইম চলে গেছে, প্রায় 50-55 মিনিটের মতো। তো এখানে যে জিনিসটা আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল সাদ্দাম ভাই, সেটা হলো ডিওয়ার্মিং এবং র‍্যাবিটের কিছু খাবার দাবার বা কীভাবে র‍্যাবিট রাখবো সেই বিষয়টা। আর আগামী দিনের কি বিষয় আলোচনা হবে সেটা সাদ্দাম ভাই যদি বলতেন।
আগামী দিনে আর একটা ক্লাস আছে, ওই দিন আমি আরো কিছু ডিজিজ নিয়ে, স্পেসিফিক কয়েকটা ডিজিজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মানে স্পেসিফিক যে খরগোশের রোগগুলা হয় ওগুলা নিয়ে একটু আলোচনা করব এবং ওগুলা নিয়ে একটা প্রাথমিক আমি ধারণা দিব আর কি।
হ্যাঁ আগামী দিন ওটা মানে ওই পোসাবের যে ইনফেকশনটা ওটা নিয়ে একটু ইয়া করেন, কারণ এই কেসটা ইদানিং খুব বেশি আসতেছে।
আমি সবগুলা নিয়ে দিব, শুধু আমার কিছু মানে নরমাল কিছু রোগ যেগুলা সাইন সিমটম হলে বুঝতে হবে যে রোগগুলা হবে, অ্যানিমেলকে কোথা থেকে আলাদা করবো, আইসোলেশন কিভাবে করবো, হ্যাঁ এইভাবে ট্রিটমেন্ট কিভাবে করবো, ম্যানেজমেন্ট কিভাবে করবো রোগগুলার জন্য, ওগুলা নিয়ে আমি আগামী দিনে ইনশাল্লাহ আলোচনা করবো।
আচ্ছা কার কোনো প্রশ্ন আছে? আমাদের সময় অলরেডি শেষ হয়ে গেছে সাদ্দাম ভাই, ব্যস্ত মানুষ।
আজকে ক্লাসে কার কোনো প্রশ্ন আপনার? আগে একটু জানতে চাই যে আজকের ক্লাসটা কার কেমন লেগেছে, এটা একটু শর্টে বললেন আর কি।
ভাই খুবই ভালো।
ডিওয়ার্মিং এর একটা প্রশ্ন ছিল,
বলেন 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 বলেন।
সেটা হচ্ছে যদি মানে র‍্যাবিট প্রেগন্যান্সিতে কি এটার কোনো সমস্যা হয় কিনা?
প্রেগন্যান্ট থাকলে দেওয়া যাবে না
বা যদি ফিডিং করে সেই ক্ষেত্রে
ফিডিং করালে দিতে পারবেন, তবে যদি ইনিশিয়াল স্টেজ অফ ফিডিং হয় মানে বাচ্চা দিছে 10-12 দিন হয়েছে এই সময় দেওয়া যাবে না, বাচ্চার বয়স এট লিস্ট 15-20 দিন হলে তারপরে দিতে পারবে।
মিটিং এর আগে আমরা তাহলে ডিওয়ার্মিং করাবো তাহলে?
অবশ্যই মিটিং এর আগে অবশ্যই ডিওয়ার্মিং করাতে হবে।
থ্যাংক ইউ ভাইয়া,
থ্যাংক ইউ। তো ক্লাস কার কেমন লাগলো একটু শুনি। হ্যাঁ জি বলেন।
দেখা যায় যে আমি মানে বিল্ডার থেকে নিয়েছি বা বাজার থেকে নিয়েছি, এনে কোনো মানে গাছ খায় না,
আজকে
যেহেতু ডিওয়ার্মিং এর বিষয় ছিল, ডিওয়ার্মিং একটু সংক্ষেপে শেষ করে দিতেছি মনে হয় আমি সাদ্দাম ভাই। একটু যদি আমি বলি আর কি, তো ডিওয়ার্মিং এর বিষয়টা আপনি একটু খেয়াল রাখেন, ডিওয়ার্মিং কিন্তু দুই ধরনের ডিওয়ার্মিং, অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবীর জন্য। তো আসলে ডিওয়ার্মিং বলতে মানে কী ধরনের ডিওয়ার্মিং করতেছেন এবং কী ধরনের মেডিসিনগুলো লাগবে সেই জিনিসের যদি কারো কোনো প্রশ্ন থাকে করে নেন আবার। আচ্ছা আমি রেকর্ডটা দিয়ে দিব, ওখান থেকে শুনে নেন, কারণ বারবার এক বিষয় নিয়ে আলোচনা করা হইতেছে। তারপর আমি সংক্ষেপে শেষ করি, ক্রিমির যদি জন্য হইলে মুখে খাওয়ার ওষুধ গুলো, এখন যে দুইটা ওষুধের কথা বলছে সেটা সাদ্দাম ভাই আবার বলে দিবে। আর যদি মাইটস হয় তো সেক্ষেত্রে আমাদের আইভারমেকটিক যে ইয়েটা ইনফেকশনটা আছে ওটা পুশ করতে হবে। সাদ্দাম ভাই
তো আপনাদের ক্লাসে কেমন লাগলো, কারণ যদি মানে ক্লাস ঠিক আছে কিনা বা আপনারা বুঝছেন কিনা আমার কথাগুলো, স্পষ্ট কিনা মানে ক্লিয়ার কিনা সব বিষয়গুলো, আমি যেগুলো আলোচনা করলাম আজকে এই বিষয়গুলো আপনারা একটু একবারে ফ্রেশ ক্লিয়ার কিনা বলেন।
আলহামদুলিল্লাহ ভাইয়া সবকিছুই ক্লিয়ার ছিল, তবে নেটওয়ার্ক টাস্ক একটু ডিস্টারবেন্স দিছে সম্ভবত, মাঝে মাঝে কথা অনেক বেজে বেজে আসছে।
আচ্ছা সমস্যা না, ওটা আমি রেকর্ডটা বন্ধ দিয়ে দিয়েছি,
এটা ফেসবুকে এরকম থাকবে, ফেসবুকে একটু ফেসবুক কলিং তো মেসেঞ্জার কলিং এ প্রবলেম থাকবে সব সময়, এটা এটাতে করতে হবে।
আচ্ছা
তাহলে আমরা আগামী ক্লাসের জন্য প্রিপারেশন নিব, আর যদি কারো এরপরে যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে পার্সোনালি আমাকে মানে নক করবেন মেসেঞ্জারে, আমি চেষ্টা করব আপনাদের সাথে আলোচনা করার জন্য। তবে নক দিয়ে এই কথা আমাকে বলবেন যে আমি র‍্যাবিট ভলান্টিয়ার, র‍্যাবিট ওয়েলফেয়ার সোসাইটির ভলান্টিয়ার, তাহলে আমি রিপ্লাই করব, আদারওয়াইজ কিন্তু আমি রিপ্লাই করি না। মেসেঞ্জারে যদি কেউ ভাবে ট্রিটমেন্টের জিজ্ঞাসা করে আমি কিন্তু রিপ্লাই করি না। তো আপনারা যখন কেউ আমাকে নক করবেন আমাকে বলবেন যে আমি র‍্যাবিট ওয়েলফেয়ার ভলান্টিয়ার বলছি, তাহলে আমি বুঝবো, ঠিক আছে ভাইয়া?
যারা ভলান্টিয়ার হিসাবে আমাদের এখানে যুক্ত হয়েছেন তারা চেষ্টা করবেন যে রেগুলার থাকার জন্য। আগামী ক্লাসটা আমাদের তোহা ভাই নিবে, উনি বিডার এবং উনি ওনার খামার কিভাবে র‍্যাবিট পালতেছে, কি কি জাতের র‍্যাবিট আছে বা র‍্যাবিটের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো উনি, ওনার খামারটা উনাকে দেখাবে। তো আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকেন, তাহলে দেখতে পারবেন যে আসলে বাংলাদেশে কী ধরনের র‍্যাবিট আছে এবং র‍্যাবিটগুলোকে